বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি শুরু। জুমার খতিব বললেন জ্ঞান বিজ্ঞানে উন্নতি ইসলামী বিপ্লবের বড় অর্জন। প্রধান সামরিক কমান্ডার দেইফে সাদাতের কথা জানিয়েছে হামাস, প্রশংসা করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের প্রায় সব প্রতিরোধ সংগঠন। বাংলাদেশে হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। এবং ভারতে বাজেট অধিবেশন শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এবারের বাজেট দেশবাসীর জন্য নতুন বিশ্বাসের সোপান হতে চলেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানে আজ থেকে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজ ফেরসে 12ই বাহমান। 1979 সালের এই দিনে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ে প্রায় 15 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন এবং এর 10 দিন পর বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এই 10 দিনকে ইরানে আলোকোজ্জ্বল 10 প্রভাত নামে অভিহিত করা হয়। বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি গতকাল বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি কুরআন তেলাওয়াত ও দোয়া করেন, বিপ্লবের মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারের অদূরে শহীদদের কবরস্থানে যান। ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় 2500 বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেহি রেজা শাহ সরকার। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান তোরাবি ফার্দ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা শক্তি সামর্থ্য গড়ে তোলার জন্য জ্ঞান বিজ্ঞানে উন্নতির উপর জোর দিয়েছেন। তার মতে, ইসলামী বিপ্লবের সবচেয়ে মূল্যবান অর্জন হল জ্ঞান বিজ্ঞানে উন্নতি। আজ তেহরানের জুমার নামাজের খোতবায় তিনি একথা বলেন। আজ থেকে ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী 10 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। 1979 সালের এই দিনে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে নির্বাসন থেকে ইরানে ফিরে আসেন। এ কারণে আজ তেহরানের প্রধান জুমার নামাজ অনুষ্ঠিত হয় হযরত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজার কমপ্লেক্সে। সেখানে জুমার ইমাম আবু তোরাবি ফায়দারও বলেন, ইসলামী ইরান জ্ঞান বিজ্ঞানে যে উন্নতি সাধন করেছে সেটার ভিত্তি স্থাপন করে গেছেন এবং এই পথ ধরেই ইরান উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। জুমার খতিব প্রতিরোধ সংগ্রামের বিজয়ে গাজার ধৈর্যশীল ও ইমানদার জনগণকে অভিনন্দন জানান এবং গাজাবাসীর প্রতিরোধের প্রশংসা করেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইব সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করেছে আল কাসাম ব্রিগেড। শাহাদাত বরণকারী সামরিক কমান্ডারদের মধ্যে ডেপুটি সামরিক কমান্ডার মারওয়ান ইসা, ওয়েপন কম্বাট সার্ভিসের কমান্ডার গাজী আবু তামা, জনশক্তি ও সাপ্লাই ইউনিটের কমান্ডার রায়েদ সাবেদ এবং খান ইউনুস ব্রিগেডের কমান্ডার রাফে সালামা রয়েছেন। এর পাশাপাশি হামাসের নর্দার্ন ব্রিগেডের কমান্ডার আহমেদ আল কান্দুর ও সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার আইমান নফেল শহীদ হয়েছেন। গত আগস্ট মাসে ইসরায়েল ঘোষণা করেছিল যে বিমান হামলায় দেইব শহীদ হয়েছেন, কিন্তু হামাস বিষয়টি গতকালের আগ পর্যন্ত নিশ্চিত করেনি। গতকাল 30 জানুয়ারি বৃহস্পতিবার হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বিষয়টি নিশ্চিত করেন। দেইফের পুরো নাম মোহাম্মদ আবু খালেদ দেইব। শহীদ হওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল তাকে 7 বার হত্যার চেষ্টা চালালেও তিনি বেঁচে যান। ফিলিস্তিনের এই বীর মুজাহিদ হামাস আন্দোলনের কমান্ডার হিসেবে নিযুক্ত হওয়ার পর ইসরায়েল বিরোধী বহু বড় বড় অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইব সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার পর এ বিষয়ে বেশ প্রতিক্রিয়া হয়েছে। ফিলিস্তিনি দলগুলো ঘোষণা করেছে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্ট এক বিবৃতিতে হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইব সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের ঘটনায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ দেইব সফলভাবে আলাক্সা ঝড় অভিযান চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিতে সক্ষম হন। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, কমান্ডারদের শাহাদাতের ফলে প্রতিরোধ শক্তিতে দুর্বল হবে না, বরং আমাদের সংকল্প ও ইচ্ছাশক্তি আরও সুদৃঢ় হবে। ফিলিস্তিনি পপুলার রেজিস্ট্যান্স মুভমেন্টের মহাসচিব শেখ আবু কাসেম দাগমাস তার প্রতিক্রিয়ায় বলেছেন, মোহাম্মদ দেইব এবং তার সহকর্মীদের শাহাদাতে জিহাদ ও প্রতিরোধ থেমে থাকবে না, বরং ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার এবং ফিলিস্তিনি ভূমির 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার সংকল্প আরও সুদৃঢ় করবে। ইসলামী জিহাদ মুভমেন্ট পার্টি এক বিবৃতিতে বলেছে যে মোহাম্মদ দেইব এবং তার সঙ্গীরা সাহস, ত্যাগ এবং নিষ্ঠার জীবন্ত উদাহরণ এবং দখলদাররা ফিলিস্তিনি জনগণের প্রাণপ্রিয় নেতাদের শহীদ করে তাদের প্রতিরোধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব জোর দিয়ে বলেছেন যে প্রতিরোধ শক্তির কাছ থেকে ছাড় আদায় করার দিন শেষ হয়ে গেছে এবং হামাসের মহান নেতাদের শাহাদাত মানে প্রতিরোধের সমাপ্তি নয়। ওদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন মোহাম্মদ দেইব এর শাহাদাতের ঘোষণায় শোক প্রকাশ করে বলেছে, ফিলিস্তিনি কমান্ডার এই ভূমি স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ে এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার শহীদ মোহাম্মদ দেইবকে মুসলিম উম্মার মহান শহীদ হিসেবে অভিহিত করেছেন, যিনি ফিলিস্তিনের মুক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সেদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করা হবে। আজ একুশের বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ডিএমপির বাইরেও র্যাব গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন এক মাসে কোনো ভারী যানবাহন চলবে না। ডিএমপি কমিশনার বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান সব আন্দোলন নিয়ে সাজ্জাদ আলী বলেন, ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয়, পুলিশ কাউকে মারতে চায় না। ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা সংবাদ পরিবেশন করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের সাপ্তাহিক পত্রিকা দ্য অর্গানাইজারের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক বলছে, এই প্রচারণার মূল লক্ষ্য হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অপদস্থ করা এবং শেখ হাসিনাকে তাদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে তার স্বৈরাচারী শাসন পুনরায় চালু করার পথ প্রশস্ত করা। দ্য অর্গানাইজারের সর্বশেষ মিথ্যা অভিযোগ হল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরেসের মধ্যে সাক্ষাৎটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি চ্যালেঞ্জ ছিল। এতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনুস বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ পর্যন্ত, এমনকি তাদের সঙ্গেও যারা বাংলাদেশের সমালোচক। ভারতে আজ 31 জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে, 14 এপ্রিল শেষ হবে। আগামীকাল মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে আজ সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বলেছেন, দেশবাসী আমাকে তৃতীয়বারের জন্য তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আমি আগামী 25 বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এবং এটাই আমাদের লক্ষ্য। এর আগে গতকাল প্রধানমন্ত্রী সংসদে প্রবেশের আগে বলেছিলেন, 10 বছরের মধ্যে প্রথম এই বাজেট অধিবেশন হতে যাচ্ছে যেখানে কোনো বিদেশি ইন্ধন নেই। তিনি বলেন, বিদেশ থেকে কোনো না কোনোভাবে ইন্ধন দেওয়ার চেষ্টা করা হয় আর এখানে বসে কিছু মানুষ সেই ইন্ধনে মদত যোগান। তবে প্রধানমন্ত্রীর এই বিদেশি ইন্ধন সম্পর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিকদের অনেকেই মনে করছেন তিনি পরোক্ষভাবে বিরোধীদের টার্গেট করেছেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের 4 বছর পূর্তিকে সামনে রেখে মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বেড়েছে। আজ মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা এই উদ্যোগ নিয়েছে। সামরিক জান্তা ও সেনাবাহিনীর প্রধান মিন অং হ্যাংলাইয়ের নেতৃত্বাধীন সামরিক কাউন্সিল সর্বসম্মতিক্রমে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সামরিক জান্তার তথ্য দপ্তর আরও জানিয়েছে, দেশটির 2028 সালে রচিত সংবিধানের 425 ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারের সংবিধান মতে জরুরি অবস্থা চালু থাকাকালীন নির্বাচন আয়োজন করা যায় না। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে পাল্টা হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 1 সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় 15 মাসের ভয়াবহ আগ্রাসন ও গণহত্যার অবসান ঘটাতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরপরই পশ্চিম তীরে দখলদার বাহিনী আগ্রাসন শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ব্রিটেনের স্কাই নিউজ চ্যানেলের সাথে একান্ত সাক্ষাৎকারে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি, নীতি এবং সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন। এখানে তার এই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হল, আর এটি পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো আক্রমণের তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল পাগল হয়ে গেছে। যদি তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে, তবে এটি হবে এই অঞ্চলের জন্য এক ভয়াবহ বিপর্যয়। সম্প্রতি ব্রিটেনের স্কাই নিউজ চ্যানেলের সাথে একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি, নীতি এবং সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন। পার্সটুডের এই প্রতিবেদনে এই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো। সাংবাদিক আরাকচিকে প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সাথে একটি চুক্তি করার কথা বলছেন, এখানে হুমকি এবং সুযোগ দুটোই আছে। আপনি কি এমন কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে ইরান ডোনাল্ড ট্রাম্পের সাথে কোন ধরনের চুক্তির বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হবে? উত্তরে আরাকচি বলেন, ইরানের নতুন সরকার তার পররাষ্ট্রনীতি কার্যকর এবং ভারসাম্যপূর্ণ করার জন্য চেষ্টা করছে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যা আপনি জানেন। সুতরাং এর অর্থ হল আমরা বিশ্বের সব দেশের সাথে যোগাযোগ এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে প্রস্তুত। দুর্ভাগ্যবশত যখন আমি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করি, তখন এই অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে ছিল। আমার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক যুদ্ধ সংঘাত প্রতিহত করা এবং এমন পদক্ষেপ নেওয়া যাতে সমগ্র এই অঞ্চলকে উত্তেজনা ও সংঘাত থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমি এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশেই গিয়েছি যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, এমনকি মিশর এবং বাহরাইনেও গিয়েছি যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। আমি কিছু বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছার জন্য এই অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি যাতে উত্তেজনা রোধ করা যায়। আমার মনে হয় আমি সফল হয়েছি। একই সাথে আমি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে নতুন করে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছি। আমরা আমাদের আলোচনা চালিয়ে যেতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস দূর করার জন্য একটি নতুন উপায় খুঁজে বের করতে পরমাণু সমঝোতা জেসিপিওতে ফিরে যেতে চাই, অথবা অন্তত এই ক্ষেত্রে আমরা কিভাবে একটি নতুন সমাধান খুঁজে পেতে পারি তা খতিয়ে দেখতে সম্মত আছি। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা কঠিন ছিল। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর আমরা এখনো নতুন সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতি কি হবে তা দেখার জন্য অপেক্ষা করছি। সাংবাদিক আরও প্রশ্ন করেন, আমরা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি যে ইরানকে আক্রমণ করার জন্য এর চেয়ে ভালো সময় আর কখনো আসেনি, কারণ ইরান সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। এই হুমকি নিয়ে আপনি কতটা চিন্তিত? উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জানে যে এটি প্রকৃত হুমকি নয়, কারণ তারা আমাদের পক্ষ থেকে কি ধরনের মারাত্মক প্রতিক্রিয়া হবে সে সম্পর্কে ভালো করেই জানে। আমরা স্পষ্ট করে দিয়েছি যে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো আক্রমণের তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে, তাই আমার মনে হয় না তারা এমন পাগলামি করবে। আপনার কি মনে হয় ইসরায়েলের তাদের ভূমিতে বসবাসের অধিকার আছে? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে আরাকচি বলেন, সবারই বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু অন্যের জমি দখল করার অধিকার কারোরই নেই। এটি ফিলিস্তিনিদের ভূমি এবং ফিলিস্তিনিদেরই তাদের ভূমি এবং তাদের ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/farstudaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি শুরু। জুমার খতিব বললেন, জ্ঞান বিজ্ঞানে উন্নতি ইসলামী বিপ্লবের বড় অর্জন। প্রধান সামরিক কমান্ডার দেইপের শাহাদাতের কথা জানিয়েছে হামাস, প্রশংসা করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের প্রায় সব প্রতিরোধ সংগঠন। বাংলাদেশে হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ডিএমপি কমিশনার। এবং ভারতে বাজেট অধিবেশন শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের বাজেট দেশবাসীর জন্য নতুন বিশ্বাসের সোপান হতে চলেছে। তো শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনে যাওয়া যাক।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ আমরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতে ইসলামের মধ্যকার নানামুখী বিতর্ক বা অনৈক্য নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হচ্ছে সে সম্পর্কে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। জনাব অধ্যাপক ডক্টর তারেক ফজল, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ
অধ্যাপক ডক্টর তারেক ফজল। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে নানা মুখী অনৈক্যের কথা শোনা যাচ্ছে। তো চলমান রাজনীতিতে এটা খুব একটা ইতিবাচক নয় বলে অনেকে মনে করছেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা কিছু রাজনৈতিক অগ্রগতি দেখতে পাচ্ছি। তার একটি অগ্রগতি হলো, এক সময়ে চারদলীয় জোটের আওতায় থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলামী একসাথে তারা রাজনীতি করছে। তাদের একটি রাজনৈতিক কক্ষ ছিল, প্রধানত সেটা নির্বাচনী ঐক্য মনে করা হতো। এক সময় সেই ঐক্যটা খুব বেশি কার্যকর থাকেনি। গত 5 আগস্ট 2024 তারিখের পরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং এই নতুন রাজনৈতিক বাস্তবতারই সম্ভবত এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে বর্তমানে বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে দৃশ্যমান রাজনৈতিক বিতর্ক এবং অনৈক্য সৃষ্টি করতে পারে এমন কিছু কথা। এটাকে আমি এক ধরনের রাজনৈতিক বাস্তবতা এবং অগ্রগতি হিসেবে মানতে চাই। তবে এটা মানা উচিত যে দুটো ভিন্ন রাজনৈতিক দল, জামাত ইসলামী একটি রাজনৈতিক দল, তার একটি নির্দিষ্ট কাঠামো আছে, বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি খুবই স্বতন্ত্র সম্পন্ন একটি রাজনৈতিক দল। সাধারণভাবে মনে করা হয় বিএনপি যেহেতু একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, তার সম্ভাব্য পরবর্তী নির্বাচনে তার ফলাফলকে সামনে রেখে তার রাজনীতি কার্যক্রম পরিচালনা করে। এতে দুই দল দুটির মধ্যে ভিন্নতা আসবে, এতে অস্বাভাবিকতা নেই। অস্বাভাবিকতার বিষয়টি আসছে যখন একটি দলের শীর্ষ নেতৃত্ব অন্য একটি দলের উচ্চারণ না করেই তাদের দেশপ্রেম বিষয়ে প্রশ্ন তোলে। যদি বলা হয় যে আমরাই কেবল দেশপ্রেমিক, অন্যরা নয়, সেটা সাধারণভাবেই অগ্রহণযোগ্য একটি বক্তব্য, এবং সেই বক্তব্য সূত্রেই বিতর্কটা শুরু হলো। এটা হওয়া উচিত ছিল না, এবং এই কাজকে চূড়ান্ত রাজনীতির পেছনে দুটো দলের জন্যই ক্ষতি করতে পারে। যা যা চলছে চলমান রাজনৈতিক বাস্তবতা থেকে তাদের সংযমী আচরণের দরকার আছে, তা না হলে অন্য কোনো একটি পক্ষ অথবা বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতি থেকে পালিয়ে যাওয়া রাজনৈতিক পক্ষের সুযোগ নেওয়ার চেষ্টা থাকতে পারে, তারা তাদের সফল হতে হবে, যেটা তাদের দুটো দলের জন্য ক্ষতিকর হবে।
ডক্টর তারেক ফজল, আপনি বলছিলেন দুটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের দরকার আছে, আবার যা কিছু হচ্ছে সেটি রাজনৈতিক একটা বাস্তবতা। এরকম একটা প্রেক্ষাপট থেকে অনেকে ইতিবাচকভাবে ভাবছেন যে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে যে বিতর্ক বা অনৈক্য যা কিছু হচ্ছে সেটি আগামীতে ক্ষমতায় যাওয়া বা বিরোধী দলের ভূমিকা পালন করা, এরকম একটা প্রেক্ষাপট থেকে হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয়?
না, এটা খুব ভালো এবং সঠিক তর্কভক্ত আমি মনে করি। বিএনপি একটি ভালো রাজনৈতিক পরিবেশে, একটি ভালো নির্বাচনী পরিবেশে যদি নির্বাচন হয় তাতে বিএনপি দলীয়ভাবে ভালো ফলাফল করতে পারে, তেমন আশাবাদী হতে পারে। সেক্ষেত্রে সাংগঠনিক কাঠামো এবং সাংগঠনিক শক্তিতে যথেষ্ট এগিয়ে আছে জামায়াত ইসলাম, কিন্তু সেই সাংগঠনিক শক্তি নির্বাচনী ফলাফল সবটুকুকে নিশ্চিত করে না, এটা আমরা দেখেছি। তো জামাত ইসলামী বাংলাদেশ বর্তমান বাস্তবতায় আশাবাদী অথবা যথেষ্ট আত্মশক্তিতে বলিয়ান হতে পারে, নির্বাচনী ফলাফল কি হবে এখনই সেটা বলা যাচ্ছে না, তবে তাদের সাংগঠনিক শক্তিকে সবাই সমীহ করে স্বীকার করে এবং সম্মান, এটা ঠিক আছে। তো পরবর্তী ফলাফল আমরা এখনই বলতে পারছি না। কেউ হয়তো মনে করছে যে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামকে কম পছন্দ করতে পারে, ওরকম অনুমান, এগুলো এই অনুমান বাস্তবে রূপ নেবে সেটার কোনো নিশ্চয়তা নেই। আর বিএনপিরও পুরো সামর্থ্য থাকার কথা নয় যে প্রধান বিরোধী দল কোন দলটি হবে সেটা নিশ্চিত করে দেওয়া, নির্ধারিত করে দেওয়া, সেক্ষেত্রে সমস্যা আছে, আমরা এই জন্য আরেকটু অপেক্ষা করবো, এটাই উচিত।
শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে নানা বিতর্ক বা অনৈক্য সম্পর্কে ডক্টর তারেক ফজলের সাক্ষাৎকে শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে ডক্টর তারেক ফজল। গত কয়েকদিন আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অনেকটা অভিযোগ করে বলেছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত সমর্থিত সরকার। তো বিএনপি নেতার এই অভিযোগের ভিত্তি আসলে কি, আপনার পর্যবেক্ষণে কি মনে হয়?
উনি সেটা দাবি করেছেন এটা বলা যাবে না, তিনি প্রশ্ন করেছেন এটাকে কি জামাত সমর্থিত সরকার বলা যাবে কিনা। তার কাছে মনে হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যেসব বড় বড় নিয়োগ হয়েছে সেখানে জামাত ইসলামীকে সমর্থন করে অথবা জামাত ইসলামীর সাথে নানা মাত্রায় সক্রিয় কিছু ব্যক্তি পদায়িত হয়েছেন। এইসব পোস্টিং এর কারণে মিস্টার রুহুল কবির এমনটি ধারণা হয়ে থাকছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা নানা বিবেচনায় তাদের সিদ্ধান্ত গ্রহণ এবং তারা স্বীকারও করছেন যে তাদের সবগুলো সিদ্ধান্ত যথেষ্ট সুবিবেচনা প্রসূত নয়। এমনি বাস্তবতায় মিস্টার রিজভী যা বললেন সেটাকে তাদের একটি তাৎক্ষণিক অবস্থান বলা যেতে পারে, এটাই তাদের দলীয় চূড়ান্ত অবস্থান, এটা সম্ভবত দাবি করা যাবে না। কারণ দলটির যিনি কার্যকর প্রধান নেতা মিস্টার তারেক রহমান, তিনি যথেষ্ট উদারতার পরিচয় দিচ্ছেন, যথেষ্ট দূরদৃষ্টির পরিচয় দিয়ে সংযত ভাষায় তিনি তার কথা বলছেন, উপস্থাপন করছেন। আমরা আশা করি যে উভয় দলেরই আমাদের উভয় দলের পক্ষ থেকে যা বলা হচ্ছে সেগুলো হয়তো চূড়ান্ত রূপ নয়, সেটার আরেকটু ভালো বাস্তবতা আমরা দেখতেও পেতে পারি।
অধ্যাপক ডক্টর তারেক ফজল, আমরা সাক্ষাৎকারের শেষ প্রান্তে চলে এসেছি। সব শেষে জানতে চাইছি, আপনি আলোচনার শুরুর দিকে বলেছিলেন বিএনপি জামাতে ইসলামী এর আগে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সময়ে আন্দোলন করেছে এবং একটা সময় তো জোট সরকার ছিল। তো এত কিছুর পর বর্তমানে যে নানামুখী অনৈক্যের কথাবার্তা সামনে আসছে, তা কি বাংলাদেশের জাতীয় রাজনীতির জন্য কাঙ্ক্ষিত? যদি কাঙ্ক্ষিত না হয়ে থাকে তাহলে কি করা উচিত?
রাজনৈতিক দর্শনে চূড়ান্ত ভাবে কি কাঙ্ক্ষিত সেটা বলাটা খুব ন্যায্য কাজ না। কোন সময় সাময়িক বিবেচনায় এই কথাগুলো বলতে হয়। ভিন্ন রাজনৈতিক দল হিসেবে ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন কর্মসূচি থাকবে, এটি স্বাভাবিক। তা না হলে তো দুটো আলাদা দল থাকার বাস্তবতাটাই অস্বাভাবিক হয়ে যায়। যেহেতু দুটো দলকে আমরা স্বীকার করি, তাদের মধ্যে নির্বাচনী এবং রাজনৈতিক ঐক্য হবে, অনৈক্য হবে, এভাবে রাজনৈতিক গতিশীলতা এগিয়ে যাবে। দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে, পরিবেশকে সামনে রেখে দলগুলো তাদের কর্মসূচি গ্রহণ করে, এক্ষেত্রেও তারা সেভাবে চলছে, এগিয়ে যাচ্ছে। এটাকে চূড়ান্ত ভাবে খুব ক্ষতিকর বলার কোনো কারণ নেই। তবে সহ অবস্থানের যে ধারণা সেটাকে তারা রক্ষা করে যদি চলতে পারে, রাষ্ট্রীয় অথবা জাতীয় রাজনৈতিক ব্যবস্থা, এতে কোনো মন্দ প্রভাবের আশঙ্কা নাই।
অধ্যাপক ডক্টর তারেক ফজল, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিএনপি জামাতে ইসলামের মধ্যকার অনৈক্য সম্পর্কিত কথাবার্তা নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
রেডিও তেহরানকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আজকের আলাপন থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোক উজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বহু বিশ্লেষকের মতে ইরানের ইসলামী বিপ্লব বিগত 1000 বছরের শ্রেষ্ঠ ও নজিরবিহীন বিপ্লব। আধুনিক যুগে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটা সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে ছিল কল্পনাতীত বিষয়। পাশ্চাত্যে ধর্ম কেবলই ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে পড়েছিল, আর মুসলিম বিশ্বেও ধর্মকে জীবনের সব ক্ষেত্র থেকে কোণঠাসা করার তৎপরতা চালিয়ে যাচ্ছিল পশ্চিমা শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী মহলের এক বড় অংশ পশ্চিমাপন্থী শাসক গোষ্ঠীর সহায়তায়। কিন্তু এমন প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লব বদলে দেয় বিশ্ব রাজনীতি ও সমাজ ব্যবস্থার প্রচলিত সমীকরণ। ইসলামী বিপ্লবের আগে ইরানে ছিল পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সরকারের প্রধান সেবাদার সরকার, কিন্তু ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী সরকার হয়ে পড়ে মার্কিন সরকার সহ সাম্রাজ্যবাদী সরকারগুলোর প্রধান আতঙ্ক। ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে প্রথমবারের মতো ভয়াবহ বিপর্যয়ের হুমকির মুখে পড়ে।
1979 সালের 11 ফেব্রুয়ারিতে বিজয়ী হওয়া ইরানের ইসলামী বিপ্লব দেশটিতে অবসান ঘটায় মার্কিন কর্তৃত্ব সহ তাবৎ পরাশক্তিগুলোর মরলিপনা। এ বিপ্লব ফিরিয়ে আনে ইরানি জাতির প্রকৃত স্বাধীনতা, সম্মান ও উন্নয়নের অগ্রযাত্রার ঐতিহ্য। ফলে দিশেহারা হয়ে পড়া মার্কিন পরাশক্তি ও তার মিত্ররা নানা ষড়যন্ত্র ও শত্রুতা অব্যাহত রেখেছে। ইরানের বিপ্লবী জাতি ও তাদের এই মহাবিপ্লব অচল বা অন্তত দুর্বল হয়ে পড়ে। এইসব ষড়যন্ত্র অনুযায়ী তারা কখনো পরোক্ষ যুদ্ধ, কখনো প্রত্যক্ষ সামরিক আগ্রাসন ও কখনো বা কঠোর অর্থনৈতিক অবরোধ সহ নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এখনো করে যাচ্ছে। অবশ্য মার্কিন নেতৃত্বাধীন ওইসব দাম্ভিক পরাশক্তির চাপিয়ে দেওয়ার নানা শত্রুতা সত্ত্বেও নতজন হচ্ছে না ইসলামে ইরান, বরং খাঁটি ইসলামের অদম্য শক্তির বলে দিনকে দিন ভেতরে ও বাইরে এবং বিশ্ব অঙ্গনে শক্তিশালী হচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান।
এখন প্রশ্ন হল, ইরানের ইসলামী বিপ্লবের নানা ধরনের মহা সাফল্যে ও অগ্রযাত্রার রহস্যগুলোর কি কোনো ঐতিহাসিক ভিত্তি রয়েছে? হ্যাঁ, আমরা যদি পবিত্র কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব ইরানি জাতির প্রশংসায় রয়েছে পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের প্রামাণ্য বর্ণনা। সহিহ মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তখন সূরা জুমুয়া নাজিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার এবং তাদের মধ্যে এখনো যারা তাদের সাথে মিলিত হয়নি ও আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করলেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হে রাসূলুল্লাহ, এরা কারা যারা এখনো আমাদের সাথে মিলিত হয়নি? মহানবী কোনো উত্তর দিলেন না। আবু হুরাইরা বললেন, সালমান ফার্সিও আমাদের মাঝে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র হাত সালমানের উপর রেখে বললেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ইমান যদি সুরাইয়া তারকা পর্যন্ত চলে যায় তাহলে এদের তথা সালমানের জাতির মধ্য থেকে একদল লোক তা সেখান থেকে আনয়ন করবে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানিদেরকে তথা পারস্যবাসীদের প্রশংসা করে বলেছেন, ইমান, জ্ঞান বা ইসলাম যত দূরেই থাকুক বা যত কষ্টসাধ্যই হোক না কেন, হলেও তারা তা হস্তগত করবে। সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত তথা, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের স্থলে অন্য এক জাতিকে আনবেন। পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় স্বয়ং মহানবীকে আয়াতটিতে উল্লেখিত জাতি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। হযরত সালমান ফার্সি মহানবীর কাছে উপবিষ্ট ছিলেন। মহানবী সালমানের উরুতে হাত দিয়ে চাপড় মেরে বলেছিলেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, পাঁচ শপথ, ইমান যদি দূরতম ছায়াপথগুলোতেও থাকে তাহলে পারস্যের একদল লোক সেখান থেকেও তা নিয়ে আসবে।
আহমদ ইবনে হাম্বাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, অতিসত্বর মহান আল্লাহ তোমাদের স্থান তথা আরবদের স্থান আজমদের তথা ইরানিদের দিয়ে পূর্ণ করে দেবেন। তারা সিংহের মতো, তারা পলায়নকারী হবে না। তারা যুদ্ধরত পক্ষ ও শত্রুদেরকে হত্যা করবে এবং তারা আরব জাতির গনিমত ব্যবহার করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য সম্পর্কে আলোচনা হলে তিনি বলেছিলেন, ইরানিরা আমাদের তথা আহলে বাইতের সমর্থক ও বন্ধু। আবু নাঈম তার গ্রন্থে আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাওয়ালি ও আজমিদের ব্যাপারে কথা উঠলে তিনি বলেছিলেন, মহান আল্লাহর শপথ, আমি তোমাদের চেয়ে অথবা তোমাদের কতিপয় ব্যক্তির চেয়ে তাদের উপর বেশি নির্ভর করি।
এসব আলোচনা থেকে বোঝা যায় ইরানি জাতি অথবা তাদের একাংশ খাঁটি ইসলামের পথে অবিচল ছিল, আছে ও থাকবে। আর এজন্যই বিশ্বব্যাপী সত্যিকারের ইসলামী পুনর্জাগরণের নেতৃত্বে রয়েছে ইরান। ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পরপরই মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান এবং ইসরায়েলি দূতাবাস পরিণত হয় ফিলিস্তিনি দূতাবাসে। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনির সমর্থক বিপ্লবী ইরান ছাত্ররা মার্কিন দূতাবাসের কূটনীতিকের ছদ্মবেশধারী 52 জন গুপ্তচরদের আটক করলে মার্কিন সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। প্রায় দেড় বছর পর এই গুপ্তচরদের মুক্তি দেওয়া হলেও ইরানে বসেই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মার্কিন স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ সেই থেকে আজও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইমাম খোমেনির ঘোষিত বড় শয়তান মার্কিন সরকারের সঙ্গে। একমাত্র প্রকৃত ইসলাম ও ইমানি চেতনার কারণেই এই প্রধান এবলিসি শক্তিকে এভাবে চপেটাঘাত করতে ও দূরে রাখতে পেরেছে ইরানি জাতি।
তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের পটভূমি ও নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলবো আগামী আসরগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইতিপূর্বে আমরা বলেছিলাম মৌখিক সাহিত্য বলে যেসব সাহিত্য ইতিহাসে ধরা হয় সেগুলোর মধ্যে কবিতা যেমন আছে, তেমনি কিস্সা কাহিনী বর্ণনাও আছে। এগুলোর সবই ছিল মৌখিক। তবে মৌখিক এই সাহিত্যগুলোর একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, সেটা হলো আধুনিক কালের যেসব গল্প বা কথা কাহিনী আমরা লক্ষ্য করি সেগুলো আঙ্গিকের দিক থেকে, বয়ন কৌশলের দিক থেকে কিংবা দর্শন তত্ত্বের দিক থেকে, সর্বোপরি শৈলীগত দিক থেকে যে অনেক উন্নত তাতে কোনো সন্দেহ নেই।
তবে বিশেষজ্ঞগণ বলছেন জীবন সত্যের প্রকাশ কিংবা সমাজের ঐতিহাসিক চিত্র আধুনিক গল্পের তুলনায় প্রাচীন এই কথাশিল্পে অনেক বেশি ফুটে উঠেছে। এর কারণ হল আধুনিক কথাশিল্পে কল্পনার প্রাধান্য বেশি। জীবন বাস্তবতা থেকে কথাশিল্প কেন এভাবে ধীরে ধীরে কল্পনার রাজ্যে চলে গেল তা হুট করে বলে ফেলা খুব কঠিন কাজ। ইতিহাসের নিরিখে তাকে দেখতে হবে, খুঁজে দেখতে হবে তার নেপথ্য কার্যকারণ। যাই হোক, যারা কথা সাহিত্য নিয়ে গবেষণা করেন বা করার ইচ্ছা রাখেন তাদের উপরই এই দায়িত্বের কিছুটা ভার চাপিয়ে দিয়ে আমরা বরং গল্পের দিকে নজর দিই। আজ আমরা শুনব ইরানি জনগণের রূপকথার সংস্কৃতি সংকলন থেকে গৃহীত এবং পুনরুল্লিখিত একটি গল্প। আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, যথারীতি এ প্রত্যাশাই রইল।
এক বৃদ্ধা মহিলার গল্প। তাঁর ছিল দুটি ছেলে সন্তান। এক ছেলে ছিল গ্রামের মাতবর বা নেতা গোছের, আরেক সন্তান ছিল বেশ লেখাপড়া জানা শিক্ষিত। এ ছেলের নাম ছিল বহলুল। এক রাতে হল কি, এক ব্যবসায়ী এসে বৃদ্ধার ঘরের দরজার কড়া নাড়ল। বৃদ্ধা দরজা খুলে দিল। ব্যবসায়ী বৃদ্ধাকে বলল, সালাম, আমি একজন ব্যবসায়ী, আমাকে তোমার ঘরে থাকতে দেবে? রাত হয়ে গেছে তো, থাকার কোনো জায়গাও নেই। বৃদ্ধা ব্যবসায়ীর অনুরোধ রাখল, তাকে ঘরে থাকতে অনুমতি দিল, বলল, আসো, এই রাতে আর যাবে কোথায়। ব্যবসায়ী বুড়িকে ধন্যবাদ জানিয়ে ঘরে ঢুকল। একটু পরে ব্যবসায়ী বৃদ্ধাকে বলল, রাতের খাবার তো খাই নেই, খাবার দাবার কিছু আছে নাকি? থাকলে দাও, খাবো। বৃদ্ধা বলল, হ্যাঁ অবশ্যই আছে, অন্তত 10টা মুরগির ডিম আছে ঘরে। ব্যবসায়ী বলল, তাই নাকি? এক কাজ করো, তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে ডিমগুলো সব আমার জন্য ভাজি করে আনো।
বৃদ্ধা ব্যবসায়ীর কথা মতো 10টা ডিমই ভাজি করে নিয়ে এসে দস্তরখানে খেতে দিল। ব্যবসায়ী ডিমগুলো খেয়ে বলল, দাম কত হলো? বৃদ্ধা জবাব দিল, 10টা ডিমের দাম 1 রিয়াল, আর একটা রুটির দাম হলো 0.5 রিয়াল, সব মিলিয়ে দাম হয়েছে 1.5 রিয়াল। ব্যবসায়ী বলল, ঠিক আছে,
যাবার সময় তোমার টাকা হিসেব করে দিয়ে যাব। সকালবেলা বৃদ্ধা ব্যবসায়ী লোকটির আগে ভাগেই ঘুম থেকে জেগে উঠে মরু প্রান্তের দিকে চলে গেল। ব্যবসায়ী লোকটার যখন ঘুম ভাঙল, দেখল বুড়ি ঘরে নেই। কিন্তু কি করা, তাকে তো যেতেই হবে। মনে মনে তাই বলল, পরের বছর যখন এখানে আবার আসব তখন বুড়ির টাকা মুনাফা সহ একসাথে দিয়ে যাব। এই বলে ব্যবসায়ী রওনা হয়ে গেল।
সত্যি সত্যি পরের বছর ব্যবসায়ী বুড়ির ঘরে ফিরে এলো। বুড়িকে দেখে সালাম দিয়ে বলল, হে বৃদ্ধা, গত বছর তুমি তো ঘরে ছিলে না, সেজন্য আমি তোমার ডিম রুটির দাম পরিশোধ করতে পারিনি। এখন তোমাকে আমি দেড় রিয়ালের পরিবর্তে 10 রিয়াল দেব। বুড়ি 10 রিয়াল নিয়ে ভীষণ খুশি হয়ে গেল। তাড়াতাড়ি প্রতিবেশীর কাছে ছুটে গেল এবং সকল ঘটনা খুলে বলল। প্রতিবেশী বুড়ির সব কথা শুনে বলল, ও মা, ব্যবসায়ী লোকটা তো তোমাকে অনেক ঠকিয়েছে। ওই 10টা ডিম যদি তুমি মুরগির পাখার নিচে তা দেওয়াতে, তাহলে 10টি বাচ্চা ফুটত। এক বছরে ওই বাচ্চাগুলো বড় হতো, সেগুলো আবার ডিম দিত। ভাবতে পারো তোমার কি পরিমাণ লাভ হতো। আর এখন তুমি মাত্র 10 রিয়াল পেলে, এটা কোনো টাকা হলো? তুমি এক কাজ করো, এখানে সময় নষ্ট না করে তোমার মাতবর ছেলে আছে না, তার কাছে গিয়ে ঘটনা খুলে বলো।
বুড়ি তাই করল, তাড়াতাড়ি ছেলের কাছে গিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করল। মায়ের কথা শুনে ছেলে রেগে মেগে ব্যবসায়ীকে আটক করে কারাগারে বন্দী করে রাখল। বুড়ির অপর ছেলে শিক্ষিত ও ন্যায় বিচারক বহলুল কোনো এক কাজে তার ভাইয়ের ওই কারাগার পরিদর্শনে গেল। সেখানে গিয়ে ব্যবসায়ীকে আটক দেখে জিজ্ঞাসা করল, তুমি আবার কি অন্যায় করেছ যে এই কারাগারে তোমাকে আটকে রাখা হলো? ব্যবসায়ী লোকটা পুরো ঘটনা বহলুলকে খুলে বলল। লোকটা যখন বৃদ্ধা মহিলার নাম ঠিকানা বলল, তখনই বহলুল বুঝতে পেরেছিল ওই মহিলা আর কেউ নয়, তাদেরই বৃদ্ধা মা। তাই বহলুল ব্যবসায়ীকে জিজ্ঞাসা করল, বৃদ্ধা মহিলা যেই 10টা ডিম তোমাকে দিয়েছিল, সেই ডিমগুলো কি রান্না করা ছিল নাকি কাঁচা, অর্থাৎ রান্না না করা ছিল?
ব্যবসায়ী লোকটা বলল, ডিমগুলো সব রান্না করা ছিল। আমি ক্ষুধার্ত ছিলাম, তাই রান্না করা ডিমগুলো রুটি সহ আমাকে খেতে দেওয়া হয়েছিল। বহুলুল ব্যবসায়ীকে বলল, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তুমি অবশ্যই মুক্তি পাবে। ব্যবসায়ীকে মুক্তির আশ্বাস দিয়ে বহলুল সোজা চলে গেল তার মাতবর ভাইয়ের কাছে। গিয়ে ভাইকে বলল, আমাকে 1 বস্তা গম দাও তো, গমের চাষ করব। মাতবর ভাই খুশি হয়ে বলল, তুমি গমের চাষ করতে চাও, খুব ভালো কথা, তোমাকে 1 বস্তা না 2 বস্তা গম দিচ্ছি, যাও চাষ করো। বহলুল 2 বস্তা গম নিয়ে রওনা হল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে মাকে বলল, আমাকে বড় বড় 2টা পাতিল দাও তো মা। মা জিজ্ঞেস করল, বড় পাতিল দিয়ে কি করবি? বহলুল বলল, কাজ আছে, 2 বস্তা গম এনেছি, গমের চাষ করব। সেজন্য ভাবছি এগুলো ভালো করে সিদ্ধ করে জমিতে লাগাব, সিদ্ধ করা গমের চারা অনেক বেশি সবুজ হবে।
এই বলে বহলুল বড় বড় দুইটা পাতিল চুলার উপর বসিয়ে দিল। পাতিলে পানি দিল, গমও ঢালল। গনগনে আগুনে সিদ্ধ হতে লাগল গম। মা এই দৃশ্য দেখে তাড়াতাড়ি মাতবর ছেলের কাছে চলে গেল। ছেলেকে বলল, তোমার ভাই তো সত্যি সত্যিই পাগল হয়ে গেছে, দুই বস্তা গম সিদ্ধ করছে চাষ করার জন্য। বলছে ওগুলো জমিতে লাগালে নাকি অনেক বেশি সবুজ হবে। আজগুবি সব কথা শুনে বৃদ্ধার মাতবর ছেলে ভাইয়ের কাছে ছুটে গেল। ভাইকে বলল, কি করছো তুমি এসব? সিদ্ধ গমের আবার চারা হয় নাকি? বহুলুল জবাবে বলল, কেন হবে না? রান্না করা দশটা ডিম থেকে যদি মুরগির বাচ্চা হতে পারে, তাহলে সিদ্ধ গম থেকে সবুজ চারা গজাবে না কেন? আমি চাচ্ছি জমিতে সিদ্ধ গম লাগাবো, সবুজ গমের চারায় চারায় ভরে যাবে আমার ক্ষেত খামার। আহা, কি সুন্দর সবুজ, ভাবতেই চোখ জুড়িয়ে যায়। আর দেখলে তো কথাই নেই।
এসব কথা শুনে বুড়ির মাতবর ছেলের মুখে একেবারে কুলুপ লেগে গেল। সে বুঝতে পারল তার মাতবরিটা মহা অন্যায় ছিল, তাই আর দেরি না করে ব্যবসায়ী লোকটাকে মুক্তি দিয়ে দিল। ব্যবসায়ী মুক্তি পেয়ে ফিরে এলো বহলুলের কাছে। বহলুল তার মায়ের কাছ থেকে ব্যবসায়ীর দেওয়া 10 রিয়াল নিয়ে সদ্য কারামুক্ত ব্যবসায়ীকে ফেরত দিয়ে বলল, এই নাও, এটা তোমাকে যে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে তার ক্ষতিপূরণ। ব্যবসায়ী লোকটি বহলুলকে মনে প্রাণে দোয়া করল, তারপর পাড়ি জমালো তার নিজ গন্তব্যের দিকে। Thank you.